ইব্রীয় সাত অধ্যায়। এই মলকিসেদক সালেমের রাজা ও পরাৎপর ঈশ্বরের যাজক ছিলেন। অব্রাহাম যখন রাজাদের পরাস্ত করে ঘরে ফিরছিলেন, তখন এই মলকিসেদক অব্রাহামের সঙ্গে সাক্ষাৎ করে তাকে আশীর্বাদ করেছিলেন। অব্রাহাম যুদ্ধ জয় করে যা কিছু পেয়েছিলেন তার দশ ভাগের এক ভাগ তাঁকে দিয়েছিলেন। মলকিসেদকের নামের অর্থ হল ন্যায়ের রাজা। এরপর তিনি আবার সালেমের রাজা অর্থাৎ শান্তিরাজ। মলকিসেদকের মা বাবা বা তার পূর্বপুরুষের কোনো বংশতালিকা পাওয়া যায় না, তার শুরু বা শেষের কোনো নথি নেই। ঈশ্বরের পুত্রের মতো তিনি হলেন অনন্তকালীন যাজক। তাহলে তোমরা দেখলে মলকিসেদক কত মহান ছিলেন। এমনকি আমাদের কুলপিতা অব্রাহাম যুদ্ধ জয় করে লুট করা দ্রব্যের দশ ভাগের এক ভাগ তাঁকে দিয়েছিলেন। লেবির সন্তানদের মধ্যে যারা যাজক হন তারা তাদের ভাই ইসরায়েলের সন্তানদের কাছ থেকে বিধি ব্যবস্থা অনুসারে এক দশমাংশ গ্রহণ করার অধিকার লাভ করেন, যদিও তারা উভয়ই অব্রাহামের বংশধর। মলকিসেদক লেবির বংশধর ছিলেন না, কিন্তু তিনি অব্রাহামের কাছ থেকে দশমাংশ নিয়েছিলেন। আর ঈশ্বর যাকে আশীর্বাদ করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন সেই অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ক্ষুদ্রতর ব্যক্তি সব সময় মহত্তর ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করে। ইহুদি যাজকরা মরণশীল হয়েও এক দশমাংশ পেয়েছিলেন, কিন্তু মলকিসেদক যিনি অব্রাহামের কাছ থেকে এক দশমাংশ পেয়েছিলেন তিনি জীবিত, শাস্ত্র এই কথা বলে। আবার এও বলা যেতে পারে যে লেবি নিজেও অব্রাহামের মধ্যে দিয়ে মলকিসেদককে দশমাংশ দিয়েছেন। মলকিসেদক যখন অব্রাহামের সঙ্গে সাক্ষাৎ করেন তখন লেবি তার পিতৃকুলপতির অর্থাৎ অব্রাহামের দেহে অবস্থান করছিলেন। যারা যাজকের কাজ করতেন সেই লেবির বংশধরদের কাজের ওপর ভিত্তি করে ঈশ্বর ইসরায়েলীয়দের তাঁর বিধি ব্যবস্থা দিয়েছিলেন। সেই যাজকের মাধ্যমে যখন লোকেরা আত্মিকভাবে সিদ্ধি লাভ করতে পারেনি তখন অন্য এক যাজকের আসার প্রয়োজন হল। অন্য এক যাজক যিনি হারনের মতো নন কিন্তু মলকিসেদকের মতো। যখন যাজকত্ব বদলানো হয় তখন বিধি ব্যবস্থারও পরিবর্তন আবশ্যক হয়ে পড়ে। আমরা এইসব কথা খ্রিস্টের বিষয়ে বলছি। তিনি তো অন্য বংশভুক্ত, সেই বংশের কেউ তো যাজক রূপে যজ্ঞবেদীর পরিচর্যা কখনো করেননি। কারণ এটা সুস্পষ্ট যে আমাদের প্রভু যিহুদা বংশ থেকেই এসেছেন, আর এই বংশের ব্যাপারে মসি যাজক হওয়ার বিষয়ে কিছুই বলেননি। এই বিষয়গুলি আরও সুস্পষ্ট হয়ে যায় যখন আমরা মলকিসেদকের মতো আর একজন যাজককে মূর্তমান হতে দেখি। তিনি মানুষের রীতি নীতি এবং বিধি ব্যবস্থা অনুযায়ী যাজক হননি, কিন্তু তিনি অবিনশ্বর জীবনী শক্তির অধিকারী হয়েই তা হয়েছিলেন। কারণ তাঁর বিষয়ে শাস্ত্রে একথা বলা হয়েছে,
মলকিসেদকের মতো তুমি অনন্তকালীন যাজক।
পুরনো বিধান বাতিল করা হল কারণ তা দুর্বল ও অকেজো হয়ে পড়েছিল, কারণ মসির বিধি ব্যবস্থা কিছুই সিদ্ধ করতে পারেনি। এখন আমাদের কাছে এক মহত্তর আশা রয়েছে যার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে উপস্থিত হতে পারি। আরও উল্লেখযোগ্য বিষয় এই যে ঈশ্বর যখন যিশুকে মহাযাজক করেন তখন ঈশ্বর শপথ করেছিলেন, অন্যরা যাজক হবার সময় ঈশ্বর কোনো শপথ করেননি, কিন্তু তিনি যিশুকে যাজক করার সময় শপথ করলেন। ঈশ্বর বললেন,
প্রভু এক শপথ করলেন আর তিনি এ বিষয়ে তাঁর মন বদলাবেন না, তুমি অনন্তকালীন যাজক।
এই শপথের কারণে যিশু ঈশ্বরের সঙ্গে মানুষের উৎকৃষ্টতর এক চুক্তির জামিনদার হয়েছেন। অনেকে যাজক হয়েছিলেন কারণ মৃত্যু কোনো একজন যাজককে অনন্তকালের জন্য থাকতে দেয়নি, কিন্তু ইনি অর্থাৎ যিশু চিরজীবী বলে তাঁর এই যাজকত্ব চিরস্থায়ী। তাই যারা খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে আসে তাদের তিনি চিরকাল উদ্ধার করতে পারেন, কারণ তাদের জন্য তাঁর কাছে আবেদন করতে তিনি চিরকাল জীবিত আছেন। প্রকৃতপক্ষে যিশুর মতো এই রকম পবিত্র, নির্দোষ ও নিষ্কলঙ্ক একজন মহাযাজক আমাদের প্রয়োজন ছিল। তিনি পাপীদের থেকে স্বতন্ত্র, আর আকাশমণ্ডলের ঊর্ধ্বেও তাঁকে উন্নীত করা হয়েছে। তিনি অন্যান্য যাজকদের মতো নন। অন্যান্য যাজকদের মতো প্রতিদিন আগে নিজের পাপের জন্য ও পরে লোকদের পাপের জন্য বলি উৎসর্গ করার তার কোনো প্রয়োজন নেই, কারণ তিনি যখন নিজেকে বলিরূপে একবার উৎসর্গ করেন, তখনই তিনি সেই কাজ চিরকালের জন্য সম্পন্ন করেন। বিধি ব্যবস্থা অনুসারে যেসব মহাযাজক নিয়োগ করা হয় তারা দুর্বল মানুষ, কিন্তু পরে ঈশ্বরের শপথ বাক্যের দ্বারা যাকে মহাযাজক রূপে নিয়োগ করা হয় তিনি ঈশ্বরের পুত্র, যিনি চিরসিদ্ধ।